ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে সব শ্রোতাকে স্বাগত জানাচ্ছি। আহসানুল হক, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ওয়াশিংটনে এখন দুপুর ১২টা, বাংলাদেশে রাত ১০টা, ভারতে রাত ৭:৩০। আজকের অনুষ্ঠানে বিশেষ বিশেষ খবরের মধ্যে চাকছে ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট।
নিম্ন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলা সংক্রান্ত বিধিমালার খসড়া ফিরিয়ে দিল বাংলাদেশের সর্বোচ্চ আদালত।
আমির খসরু,
বাংলাদেশ থেকে প্রতি বছর মানব পাচারের সংখ্যা কত কিংবা এ পর্যন্ত কতজন বাংলাদেশি পাচার হয়েছেন এসব সম্পর্কে কোনো তথ্যই নেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে।
কলকাতা থেকে গৌতম গুপ্ত,
গত ৯ জুন থেকে গোর্খাল্যান্ড আন্দোলনের ফলে বন্ধ হয়ে রয়েছে দার্জিলিং এর সবকটি চা বাগান।
তবে সবকিছুর আগে বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি সুগুপ্তা নাসরিন কুইন। রবিবার উত্তর কোরিয়া বলেছে পিয়ংইয়ং এর বিরুদ্ধে ওয়াশিংটনের নতুন নিষেধাজ্ঞার বিরুদ্ধে কঠোর সতর্ক বার্তা দেওয়ার জন্যই তারা তাদের সর্বসাম্প্রতিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে। উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয় কমিউনিস্ট ওই দেশের ক্ষতি করার যে স্বপ্ন ওয়াশিংটনের আছে তা থেকে তাদের জেগে ওঠা উচিত। উত্তর কোরিয়ার হুমকির প্রেক্ষিতে শক্তি প্রদর্শনের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর দুটি B-1B বোমারু বিমান এবং দক্ষিণ কোরিয়া ও জাপানের জেট জঙ্গি বিমানবাহর কোরীয় উপদ্বীপের উপর দিয়ে উড়ে যাওয়ার বেশ কয়েক ঘণ্টা পর পিয়ংইয়ং ওই বিবৃতি দেয়। ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র পরীক্ষা সংস্থা বলেছে তারা সাফল্যের সঙ্গে মাঝারি পাল্ডার ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার টার্মিনাল হাই অল্টিচিউড এরিয়া ডিফেন্স সিস্টেমের ১৫তম পরীক্ষা চালিয়েছে। মাত্র এক মাসের ব্যবধানে উত্তর কোরিয়ার দ্বিতীয় দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের ঘটনায় বাংলাদেশ গভীর উদ্বেগ প্রকাশ করেছে। এ বিষয়ে ঢাকা থেকে আমির খসরুর রিপোর্ট।
রোববার ঢাকায় পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে বলেছে এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে উত্তর কোরিয়া আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পুরোপুরি অবজ্ঞা প্রকাশ এবং এটি পারমাণবিক নিরস্ত্রীকরণ ও সীমিতকরণ চুক্তি ও জাতিসংঘের এ সংক্রান্ত প্রস্তাবের বরখেলাপ করা হয়েছে। বিবৃতিতে সামগ্রিক শান্তি এবং স্থিতিশীলতা বজায় রাখার জন্য জাতিসংঘের বিধিবিধান মেনে চলা এবং আঞ্চলিক ও অঞ্চলের বাইরেও এর বৈরী প্রভাব পড়ে এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য উত্তর কোরিয়ার প্রতি বাংলাদেশ আহ্বান জানিয়েছে। এদিকে অপর এক ঘোষণায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে ইসলামী সম্মেলন সংস্থা বা ওআইসির মহাসচিব চার দিনের এক সফরে বুধবার ঢাকা সফরে আসবেন। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
ভেনেজুয়েলায় ভোট কেন্দ্রগুলো খুলেছে। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সেখানে বিতর্কিত এক নির্বাচনের ব্যবস্থা করেছেন। সাংবিধানিক পরিষদের জন্য ভোটাররা ভোট দিচ্ছেন। নির্বাচিত সাংবিধানিক পরিষদের ৫৪৫ জন সদস্য দেশের সংবিধান পুনরায় প্রণয়ন করার দায়িত্ব নেবেন। সমালোচকরা বলেছেন যে মাদুরোর সমর্থকরাই শুধু নির্বাচনে প্রার্থী হয়েছেন। মাদুরোকে অনির্দিষ্টকালের জন্য ক্ষমতা রাখার লক্ষ্যে তারা সংবিধান রচনা করবেন। রাজনৈতিক বিরোধীরা নির্বাচন বয়কটের আহ্বান জানাচ্ছেন, কিন্তু তাহলে প্রেসিডেন্টের সমর্থকরাই শুধু ভোট দেবে। বিরোধীরা বলছে ভোট গ্রহণ প্রতারণাপূর্ণ এবং তারা বিক্ষোভের ডাক দিয়েছে। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী বলেছেন সন্ত্রাসীরা একটি বিমান ভূপাতিত করার যে পরিকল্পনা করেছিল পুলিশ তা নস্যাৎ করেছে। তদন্তকারীরা বলেন তারা খবর পান যে ঘরে তৈরি বোমা দিয়ে সন্ত্রাসীরা বিমানটিতে বিস্ফোরণ ঘটাতে চায়। শনিবার সিডনিতে ভারী অস্ত্রে সজ্জিত পুলিশ এবং অস্ট্রেলিয়ার অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থার সদস্যরা সারা শহরে তল্লাশি অভিযান চালিয়ে চার ব্যক্তিকে আটক করে। এক মহিলা যার পুত্র ও স্বামী আটক ব্যক্তিদের মধ্যে আছে, তিনি বলেছেন চরমপন্থীদের সঙ্গে তাদের কোনো সংশ্লিষ্টতা নেই। ঊর্ধ্বতন পুলিশ কমান্ডাররা বলেছেন ইসলামপন্থীদের অনুপ্রেরণায় এক ষড়যন্ত্রের সঙ্গে কথিত সংশ্লিষ্টতার অভিযোগের কারণেই তারা তল্লাশি অভিযান চালান। সময়, তারিখ বা স্থানের কথা বিস্তারিতভাবে প্রকাশ করা হয়নি। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল বলেছেন কর্তৃপক্ষ সন্ত্রাসীদের একটি ব্যাপক ষড়যন্ত্র নস্যাৎ করেছে।
এই অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে।
যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর কর্মকর্তারা এই খবর নিশ্চিত করেছেন যে ১১ জুলাই আফগানিস্তানের উত্তর পূর্বাঞ্চলে ড্রোন হামলায় ইসলামিক স্টেটের আরও চারজন শীর্ষ নেতা নিহত হয়েছে। ওই হামলায় ওই সন্ত্রাসী গ্রুপের শীর্ষ নেতাও নিহত হয়। কুনার প্রদেশে আইএসের সদর কার্যালয়ে ড্রোন হামলা হয়। কুনার প্রদেশ পাকিস্তানের সীমান্ত সংলগ্ন এলাকা। ড্রোন আক্রমণে ইসলামিক স্টেটের খোরাসান প্রাদেশিক শাখার আমির আবু সাঈদ নিহত হয়। রবিবার যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর এক বিবৃতিতে নিহত চার সন্ত্রাসীকে ইসলামিক স্টেটের উপদেষ্টা হিসেবে উল্লেখ করা হয়। এরা হচ্ছেন শেখ জিয়াউল্লাহ, মুলাওয়ি হুবেইব, হাজি শিরাউল্লাহ এবং আসাদুল্লাহ। নিম্ন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলা সম্পর্কিত বিধিমালার খসড়া ফিরিয়ে দিয়ে দিল বাংলাদেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্ট। বিষয়টি নিয়ে ঢাকা থেকে রিপোর্ট পাঠিয়েছেন মতিউর রহমান চৌধুরী।
নিম্ন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলা সংক্রান্ত বিধিমালার খসড়া ফিরিয়ে দিল বাংলাদেশের সর্বোচ্চ আদালত। খসড়ার কয়েকটি শব্দ ও বিধি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন খোদ প্রধান বিচারপতি এস কে সিনহা। তিনি বলেন, আদালত যেসব সুপারিশ করেছিল খসড়া তার উল্টোটো এসেছে। আইনমন্ত্রীর সঙ্গে বৈঠকের প্রসঙ্গ টেনে প্রধান বিচারপতি বলেন, খসড়া দেখে মনে হয় পুরোপুরি ইউটার্ন করেছেন তিনি। সংবিধান বিশেষজ্ঞ ডক্টর শাহাদিন মালিক এ প্রসঙ্গে বলেন, সরকার নিম্ন আদালতের নিয়ন্ত্রণ হারাতে রাজি নয়, সে কারণেই তারা দুই বছর যাবৎ বিষয়টি ঝুলিয়ে রেখেছে, আরো বেশ কিছুদিন এভাবেই রাখবে বলে মনে হয়।
সরকার অধস্তন আদালতের নিয়ন্ত্রণ হাতছাড়া করতে চাচ্ছে না। যে কোনো প্রতিষ্ঠানের কর্মকর্তাদের শৃঙ্খলা বিধি খুবই রুটিন ব্যাপার। এইটা নিয়ে প্রায় আড়াই বছর ধরে টালবাহানার অর্থ একটাই, যে সরকার অধস্তন আদালতের শৃঙ্খলা বিধিটা সুপ্রিম কোর্টকে দিতে চাচ্ছে না।
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, সুপ্রিম কোর্টের সঙ্গে আইন মন্ত্রণালয়ের দ্বিমত হলে আলোচনার মাধ্যমে তা নিষ্পত্তি করা সম্ভব। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
দার্জিলিংয়ে গোর্খাল্যান্ড আন্দোলনের জেরে 9 জুন থেকে সমস্ত চা বাগান বন্ধ। চায়ের উৎপাদন বন্ধ থাকায় নিলাম করার জন্য নতুন চা আসছে না। বিষয়টি সম্পর্কে কলকাতা থেকে রিপোর্ট পাঠিয়েছেন সংবাদদাতা গৌতম গুপ্ত।
গত 9 জুন থেকে গোর্খাল্যান্ড আন্দোলনের ফলে বন্ধ হয়ে রয়েছে দার্জিলিংয়ের সবকটি চা বাগান। চায়ের নিলামে আর আসছে না নতুন চা। জানা যাচ্ছে শেষ যেটুকু চা রয়েছে গোডাউনে তার নিলাম হয়ে যাবে অগস্ট মাসের প্রথমার্ধেই। পরিণামে খুচরো বাজার থেকে দার্জিলিং চা একেবারে উধাও হয়ে যাবে সেপ্টেম্বরের মাঝামাঝি। কলকাতা বা পশ্চিমবঙ্গ নয়, গোটা দুনিয়ার বাজারেই আর মিলবে না পৃথিবীর সেরা চা দার্জিলিং চা। অন্য দেশে এমনকি ভারতেও অন্যান্য অঞ্চলে উৎপাদন হয় যে অন্যান্য গোত্রের চায়ের, তার কোনো তুলনাই হয় না নিজস্ব সুবাসের দার্জিলিং চায়ের সঙ্গে। সব বাগান একদিন হয়তো খুলবে, কিন্তু বিদেশের বাজার আর ফিরবে কিনা সন্দেহ দার্জিলিংয়ের বাগানকর্তাদের। গত বছরেও 8.5 মিলিয়ন চা উৎপন্ন হয়েছিল দার্জিলিংয়ে, এবার মাত্রই 2.5 মিলিয়ন। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
নিরাপত্তা রক্ষীরা ও প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার সোমালি রাজধানীতে এক প্রচণ্ড গাড়ি বোমা বিস্ফোরণে অন্তত 10 জন নিহত হয় আর আহত হয় অন্যান্য 15 জন। প্রত্যক্ষদর্শীরা বলেন, মোগাদিশুর সবচাইতে ব্যস্ত সড়ক মাকা আল মোকারামাতে গাড়ির এক সারিতে ওই গাড়িটি বিস্ফোরিত হয়। ভয়েস অফ আমেরিকার সোমালি বিভাগের এক সাংবাদিক, যিনি ঘটনাস্থলে যান, জানান নিরাপত্তা বাহিনীর ব্যাপক তল্লাশি অভিযানের কারণে গাড়িটি যানজটে আটকা পড়ে। বোমা হামলাকারী বিস্ফোরক ভর্তি গাড়িটিতে তখন বিস্ফোরণ ঘটায় এবং ঘটনাস্থলেই 7 ব্যক্তি নিহত হয়। মেদিনা হাসপাতালের দুনিয়া মোহাম্মদ বলেন, পরে আরও 3 ব্যক্তি নিহত হয়। ইতিমধ্যে আল শাবাব চরমপন্থীরা রবিবার নিম্ন সাবেল অঞ্চলের গোলউইন গ্রামে আফ্রিকান ইউনিয়নের গাড়ি বহরে অতর্কিত হামলা চালায় এবং বেশ কয়েকজন সেনাকে হত্যা করে। মোগাদিশুর 120 কিলোমিটার দক্ষিণে গোলউইন গ্রাম অবস্থিত। আল শাবাব চরমপন্থীরা তাদের সংশ্লিষ্ট ওয়েবসাইটে দাবি করে যে তারা অতর্কিত আক্রমণে আফ্রিকান ইউনিয়নের 39 জন সেনাকে হত্যা করেছে।
শ্রোতারা ভয়েস অব আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে প্রচারিত অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 190 মিটার ব্যান্ডে 1575 কিলোহার্টসে। ক্ষেপণাস্ত্র পরীক্ষা বা পারমাণবিক কর্মসূচি চালানোর মাধ্যমে শক্তি প্রদর্শন করাই উত্তর কোরিয়ার প্রধান উদ্দেশ্য, বললেন নিউ ইয়র্ক সিটি ইউনিভার্সিটির অধ্যাপক ডক্টর সরওয়ার জাহাঙ্গীর। উত্তর কোরিয়া সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার পর বলেছে যুক্তরাষ্ট্রকে তারা টার্গেট করতে সক্ষম। এসব নিয়ে সেলিম হোসেন কথা বলেছেন তার সাথে।
ডক্টর সরওয়ার জাহাঙ্গীর, স্বাগত জানাচ্ছি ভয়েস অব আমেরিকার অনুষ্ঠানে।
থ্যাংক ইউ ভেরি মাচ ফর কলিং মি ফ্রম ভয়েস অব আমেরিকা এন্ড আই এম ভেরি much honored.
আচ্ছা, আপনি হয়তো ইতিমধ্যেই জেনেছেন উত্তর কোরিয়া আজ হচ্ছে 29 জুলাই শনিবার একটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে। তো এই গত এক বছরে উত্তর কোরিয়া বিভিন্নভাবে বিভিন্ন রকম ক্ষেপণাস্ত্র বিভিন্ন সময়ে উৎক্ষেপণ করেছে। তারা তাদের আঞ্চলিক যে শান্তি, যে পারস্পরিক সম্পর্ক, সেটাকে খানিকটা সন্ত্রস্ত করে তুলেছে আশেপাশের দেশগুলোকে, এবং বিশেষ করে যুক্তরাষ্ট্র এটা নিয়ে একটু শঙ্কিত হয়ে পড়েছে। কি মনে হয়, কেন উত্তর কোরিয়া বারবার এরকম ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাচ্ছে?
এখানে যে কথাটি বলতে হবে, এই কথাগুলোর মাঝে আমার কোনো পলিটিক্যাল স্ট্যান্ড নেই, সেটা আগে বলতে হবে। তবে এই জিনিসটা, বিষয়টা হচ্ছে যে নর্থ কোরিয়ার পপুলেশন হচ্ছে প্রায় 25 মিলিয়ন, এন্ড সাউথ কোরিয়া বোধহয় 50 মিলিয়ন পপুলেশন। কিন্তু তাদের জিডিপি যদি দেখা যায়, নর্থ কোরিয়াতে 50 বিলিয়ন আর সাউথ কোরিয়া হচ্ছে 2 বিলিয়ন তাদের জিডিপি। তো এই যে জিডিপির যে ডিফারেন্স, এই ডিফারেন্সের ফলে তাদের বৈষম্য রয়ে গেছে ওখানে। এবং এর সাথে নর্থ কোরিয়া মনে করছে যে তাদের পপুলেশনকে আগিয়ে রাখা, সামনে রাখা, কনভিন্স করে রাখা এটার জন্য, এবং তাদের ডিফেন্স, সেলফ ডিফেন্সের জন্য তারা ক্ষেপণাস্ত্র পরীক্ষা করছে। এটাই হয়তো, এটা এভাবেই নিতে হবে,
মানে নিজেদের শ্রেষ্ঠত্ব বজায় রাখা একটা অন্যতম প্রধান উদ্দেশ্য।
ডিফেন্স হচ্ছে একটা প্রধান উদ্দেশ্য, প্রত্যেক কান্ট্রিকেই তার ডিফেন্স রাখতে হবে। এখানে সাউথ কোরিয়া ইজ বেসিক্যালি হ্যাজ লট অফ ট্রিটিজ উইথ আদার ইন্টারন্যাশনাল কান্ট্রিজ, যাদের ক্ষেপণাস্ত্রের ইয়ে রয়ে গেছে। দে আর ভেরি ওয়েল ইকুইপড। এট দ্য সেম টাইম নর্থ কোরিয়া ইজ অলমোস্ট অ্যালোন ইন দ্যাট সেন্স, যদিও রাশিয়া অনেক দূরে এবং চায়না পাশাপাশি হলো, তাদের রোলটা কী হবে সেটা হয়তো নর্থ কোরিয়ার কাছে অতটা স্পষ্ট নয়। সেই জন্য নর্থ কোরিয়া নিজের ডিফেন্সের জন্য এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা করছে, এবং ক্ষেপণাস্ত্র পরীক্ষা করার অর্থ এই নয় যে তারা অন্য দেশকে ইমিডিয়েটলি অ্যাটাক করছে। সেটার কারণ হয়তো
একটা ভীতি প্রদর্শন বা সতর্ক করা যে আমাদের শক্তি আছে। আচ্ছা, আরেকটি বিষয় হলো যে পারমাণবিক অস্ত্রে সমৃদ্ধ এখন বিশ্ব, পৃথিবীর নানান জায়গায় বিজ্ঞানের যেরকম উন্নতি হয়েছে নানা দিকে, তেমনি এই অস্ত্রের ভান্ডারেও যোগ হয়েছে পারমাণবিক নামে একটি শব্দ, যার আতঙ্কে পৃথিবীর যারা অপারমাণবিক, যারা পারমাণবিক অস্ত্রে সমৃদ্ধ নয় তারা। তো উত্তর কোরিয়া, ইরান, পাকিস্তান, ভারত সহ বেশ কিছু দেশে পারমাণবিক প্রক্রিয়া চলছে, কর্মসূচি চলছে, সমৃদ্ধিকরণ চলছে। তো এটা বিশ্বের, আপনি যদি দুই ভাগে ভাগ করেন, ভালো এবং মন্দ, এর দুই দিকে বিশ্লেষণ করলে আপনার কি মনে হয় যে পারমাণবিক তো ভালো এবং মন্দ দুই কাজেই ব্যবহার করার জন্য আবিষ্কারটা হয়েছে?
বিষয়টা হচ্ছে যে পারমাণবিক অস্ত্র কারোর দরকার ছিল না এবং সেটা নেই, এবং কিন্তু যে বিভিন্নভাবে যে ধরনের একটা দেশ যেমন আরেকটা দেশের আগ্রাসন থেকে বাঁচার জন্য তারা মনে করছে যে হয়তো পারমাণবিক অস্ত্র তাদের দরকার। বর্তমান বিশ্বে প্রায় 7টা দেশের, রাশিয়া, ইউনাইটেড স্টেটস, চায়না, ফ্রান্স, ইউকে আপনি বলেছেন, এবং ইন্ডিয়া, পাকিস্তান, এই সকল দেশের ক্ষেপণাস্ত্র রয়েছে। ইসরায়েল এবং সাউথ আফ্রিকাতেও রয়েছে, এগুলো আনডিক্লেয়ার্ড। সো এবং এই যে গত কয়েকদিন আগে যে মিটিংটা হলো ইউনাইটেড নেশনস, সেখানে ওইটা বোধহয় গতকালই হলো, সেখানে মাত্র 123টি দেশ জয়েন করেছে, বাকি দেশ সেখান থেকে অ্যাবসেন্ট ছিল। এখন বিষয়টা হচ্ছে যে যেকোনো এই সকল ক্ষেপণাস্ত্র তৈরি করা to challenge other nations, maybe the way they are talking about. But at the same time, এই ক্ষেপণাস্ত্র থাকলে ক্ষেপণাস্ত্র যে কোনো কারণে যদি এটা বা কোনো কারণে বিস্ফোরণ হয় তাহলে পৃথিবীর জন্য বিরাট ক্ষতি, এনভায়রনমেন্টের জন্য ক্ষতি, সেখানকার প্রাণীকুলের জন্য ক্ষতি এবং ডাইরেক্টলি এবং ইনডাইরেক্টলি হিউম্যান বিং এর জন্য ক্ষতি। সবচেয়ে ইউনাইটেড নেশনস এর যে সকল প্রোগ্রাম আছে সেগুলোতে যেটা ছিল যে টু এলিমিনেট অল নিউক্লিয়ার ওয়েপন্স, কিন্তু দেখা যাচ্ছে যে এই গত পরশুদিনের মিটিংয়েই বা গত পরশুদিন বা গতকালকের মিটিংয়ে বেশ কয়েকটি কান্ট্রি, বিশেষ করে ইউনাইটেড নেশনস, ফ্রান্স এবং ইউকে এবং সাউথ কোরিয়া, তারা বোধহয় অ্যাবসেন্ট হয়ে গেল, তারা সেটাতে পার্টিসিপেটই করল না। সুতরাং এটার জন্য প্রথম যে প্রশ্নটা সেটা হচ্ছে যে ইয়েস, দিস পারমাণবিক অস্ত্র আমাদের জন্য খুবই ক্ষতিকর, খুবই হানিকর এবং পৃথিবীর জন্য হানিকর, এবং পৃথিবী একটা জাতি ধ্বংস করতে পারে সেটা হচ্ছে মানব জাতি, এখন এই পর্যায়ে দাঁড়িয়েছে। ফলে আমাদের চেষ্টা করা উচিত যাতে কারো নিউক্লিয়ার ওয়েপন, নিউক্লিয়ার ক্ষেপণাস্ত্র যাতে না থাকে। এট দ্য সেম টাইম এটা যদি থাকতে হয়, এটা যদি করতে হয়, তাহলে আমাদের সবারই একটা
উইশুদার এই সকল কারণ। শেষ কথা যেটি আমি আপনার মানে অপিনিয়ন শুনতে চাচ্ছি, যুক্তরাষ্ট্রের জন্য ক্ষতিকর হতে পারে বা যুক্তরাষ্ট্র তাদের টার্গেটের মধ্যে আছে এরকম উত্তর কোরিয়ার পক্ষ থেকে আজকের ক্ষেপণাস্ত্র পরীক্ষার পরে হুমকি দেওয়া হয়েছে, আপনার কি মনে হয় আসলে যুক্তরাষ্ট্র পর্যন্ত তারা টার্গেট করে ক্ষেপণাস্ত্র হামলা চালাবে কখনো?
না, এটা পারবে না, কারণ ইউনাইটেড স্টেটস এর এখন তাদের 8,000 নিউক্লিয়ার ওয়েপন্স রয়েছে এবং তাদের ক্যাপাসিটি ইজ ভেরি ভেরি হাই, এবং ক্ষেপণাস্ত্র আসলে ইউনাইটেড স্টেটস সেটা এর আগেই প্রতিহত করতে পারবে, এটা হচ্ছে ইউনাইটেড স্টেটস এর পজিশন। সুতরাং এটা নিয়ে ইউনাইটেড স্টেটস বা ইউনাইটেড স্টেট কোন রকমের হুমকি নেই ইউনাইটেড স্টেটস এর, এবং এটা ইউনাইটেড স্টেটস এ আসে হয়তো পৌঁছাবে না কখনো। যেটা কেবলমাত্র কথা হচ্ছে যে তারা আলাস্কা নিয়ে চিন্তা করছে, কিন্তু আলাস্কাতেও ইউনাইটেড স্টেটস এর ক্ষেপণাস্ত্র প্রতিহত করার জন্য ইয়ে রয়ে গেছে,
বিধ্বংসী ব্যবস্থা।
ডক্টর
সারোয়ার জাহাঙ্গীর, অনেক ধন্যবাদ ভয়েস অফ আমেরিকার শ্রোতাদেরকে সময় দেওয়ার জন্য।
থ্যাংক ইউ ভেরি মাচ, আই এম ভেরি মাচ অনার্ড এন্ড আই এম ভেরি হ্যাপি টু শেয়ার মাই অপিনিয়ন।
পাকিস্তানে সদ্য ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ বিদায় নেবার পর বর্তমান পরিস্থিতি কেমন দাঁড়াচ্ছে তারই খতিয়ান নিয়ে পাকিস্তান নিবাসী সাংবাদিক মাসকাওয়াত আহসানের সাথে টেলিফোনে ওয়াশিংটন স্টুডিও থেকে কথা বলেছেন সরকার কবিরউদ্দিন।
মাসকাওয়াত আহসান, পাকিস্তানে গত শুক্রবার প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ যখন ডিসকোয়ালিফাইড হলেন সুপ্রিম কোর্টের রায়ে, তিনি পদত্যাগ করলেন, তো তারপরে নানান রকমের তৎপরতা দেখা গেছে মজলিসে শুরায় পাকিস্তানের পার্লামেন্টে, তো এখন পরিস্থিতিটা কি সর্বসাম্প্রতিক?
তার দলের কর্মীদের মধ্যে বেশ অস্থিরতা লক্ষ্য করা যাচ্ছে, এবং তারা অন্যান্য রাজনৈতিক দলগুলো যারা পিটিআই যেমন এর মধ্যে একটি, যারা অভিযোগ এনেছিল নওয়াজ শরীফের বিরুদ্ধে, তাদের সঙ্গে নানা রকম বচসায় লিপ্ত হচ্ছে, এবং এটা ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছড়িয়ে পড়ছে, সেটা আমরা দেখছি। নওয়াজ শরীফ তার যে প্রধানমন্ত্রীর বাসভবন সেটি ছেড়ে গেছেন এবং মারিতে চলে গেছেন তার পরিবার নিয়ে, হয়তো বা এই হট্টগোল থেকে খানিকটা দূরে থাকতে। অন্যদিকে নওয়াজ শরীফের ছোট ভাই শাহবাজ শরীফ তো পরবর্তী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন,
কিন্তু তার আগে তো তাকে বাই ইলেকশনে দাঁড়াতে হবে, এবং বাই ইলেকশন হওয়ার জন্য 45 দিনের একটা সময়সীমার বিধান আছে, তো এই সময়কালের জন্যে আমরা পত্রপত্রিকা যেটা দেখছি সেটা হচ্ছে যে পেট্রোলিয়াম মিনিস্টার শাহেদ হাক্কান আব্বাসি, তাকে 45 দিনের জন্য বোধহয় প্রধানমন্ত্রীর দায়িত্ব দেওয়া হবে বা কেয়ারটেকার হিসেবে, তাই কি?
শাহেদ খান আব্বাসি উনি মনোনীত হয়েছেন এই অন্তর্বর্তী সময়ের প্রধানমন্ত্রী হিসেবে, কিন্তু এখনো দায়িত্ব নেননি। কিন্তু উনার বিরুদ্ধে আবার একটি অভিযোগ এসে গেছে, যেটি যে এই 45 দিন থাকার জন্য উনি যোগ্য কিনা, কারণ দেখা যাচ্ছে যে ওনারও একটি ওয়ার্ক ভিসা রয়েছে বিদেশে, যেটি আইনত থাকতে পারে না একজন প্রধানমন্ত্রীর বা সাংসদের, যে কারণে নওয়াজ শরীফ অযোগ্য ঘোষিত হলেন। সেই একই কারণ শাহেদ খাকান আব্বাসির সঙ্গেও রয়েছে, এটি নিয়ে একটি বিতর্ক তৈরি হয়েছে। উনি অবশ্য মিডিয়ার সামনে নিজের অবস্থান পরিষ্কার করেছেন যে উনি পরিচ্ছন্ন ইমেজের মানুষ এবং উনি ওনার কোনো তথ্য গোপন করেননি, কাজেই এই সময়ের জন্য উনি চাচ্ছেন না তাকে কেউ বিরক্ত করুক।
কিন্তু তাকেও তো সংসদে আস্থা ভোটের সম্মুখীন হতে হবে, তাই না?
সেটা হতে হবে, এবং সেক্ষেত্রে অবশ্য যেহেতু মুসলিম লীগ নওয়াজের একটি সংখ্যাগরিষ্ঠতা রয়েছে, সে কারণেই অসুবিধা হবার কথা না। অন্যদিকে পিটিআই তারা ইসলামাবাদে থ্যাংকস গিভিং ডে পালন করছে এবং এই উপলক্ষে তারা প্যারেড গ্রাউন্ডে একটি উৎসবের আয়োজন করেছে যেটি চলছে।
তো এবং তারপরে বলা হচ্ছে যে 45 দিন মেয়াদ পার হলে পরে তারপরে শাহবাজ শরীফকে হয়তো মুসলিম লীগ সংখ্যাগরিষ্ঠতার সুবাদে প্রধানমন্ত্রীর পদে নিযুক্তি দিতে পারে যদি তিনি উপনির্বাচনে জয়ী হন, তাই তো?
উপনির্বাচন হবে ওই 45 দিনের মধ্যে, 45 দিনের শেষের দিকে গিয়ে। এই নির্বাচনে উনি যদি জিতে যান তাহলে তো আর সামনে কোনো বাধা নেই, কেননা যেহেতু সংখ্যাগরিষ্ঠতা রয়েছে সংসদে মুসলিম লীগ নওয়াজ গ্রুপের, তারা প্রধানমন্ত্রী হিসেবে তার যে মনোনয়ন সেটি চূড়ান্ত করতে পারবে। তবে পিটিআই সর্বদলীয়কের ভিত্তিতে একজন প্রার্থী দাঁড় করাচ্ছে শাহবাজ শরীফের বিরুদ্ধে, যে এই নির্বাচন লড়তে যাচ্ছে। সুতরাং সেখানে একটি বড় ধরনের প্রতিদ্বন্দ্বিতা যে হবে তা বোঝা যাচ্ছে।
সংসদে মুসলিম লীগের সংখ্যাগরিষ্ঠতা সত্ত্বেও শাহবাজ শরীফের ব্যাপারেও তাদের আপত্তি আছে এবং সেখানেও বোধহয় আইনি রায় তারা প্রত্যাশা করছে বিরোধী পক্ষ, আপনি কি বলেন?
শাহবাজ শরীফের সমস্যাটা যেটা হয়েছে সেটা হচ্ছে যে ওনার বিরুদ্ধেও মামলা চলছে আদালতে এবং উনি ওই স্থগিতাদেশ নিয়ে পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে টিকে আছেন। সুতরাং উনি প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন বা হচ্ছেন, এই মুহূর্তে যদি ওই স্থগিতাদেশ বাতিল হয়ে যায় বা আদালত সক্রিয় হয়ে ওঠে, তাহলে নওয়াজ শরীফের মতো একই রকম জটিলতার সম্মুখীন শাহবাজ শরীফ হতে পারেন, এমন একটি আশঙ্কা রয়েছে, এটা আইনি বিশেষজ্ঞরাও মনে করছেন।
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ এবং পাকিস্তানের সামরিক বাহিনীর মধ্যেকার সম্পর্ক নিয়ে এর আগেও আলোচনা শোনা গিয়েছে এবং এর আগেও নওয়াজ শরীফকে সংকটের সম্মুখীন হতে হয়েছিল বলে আমরা জানি। তো এ ব্যাপারে আলোকপাত করবেন, এই সম্পর্কটা কিরকম কাজ করছে এই সংকট অবস্থা, এই এই পরিস্থিতিতে?
এই পরিস্থিতিতে সেনাবাহিনীকে নিরাপদ দূরত্বে মনে হচ্ছে। একটি বিষয় এখানে উল্লেখ করা প্রয়োজন যে পাকিস্তানের বর্তমান যে সেনা প্রধান বাজওয়া, উনি কিন্তু নওয়াজ শরীফের মনোনীত এবং ব্যক্তিগতভাবে এই সেনা প্রধানের সঙ্গে নওয়াজ শরীফের একটি সুসম্পর্ক রয়েছে। এখন পর্যন্ত মোটামুটিভাবে দেখা যাচ্ছে যে নওয়াজ শরীফের চলে যাওয়াতে সাধারণ মানুষ সন্তুষ্ট, কিন্তু অনেকে বলছেন যে তার প্রতি অনেক বেশি লঘুপাপে গুরুদণ্ড হয়ে গেল কিনা, তবে তার আইনি ব্যাখ্যাও রয়েছে। তবে সাধারণ মানুষকে খুব সন্তুষ্ট মনে হয় এই ন্যায় বিচারে, যারা ইন্টারেস্ট গ্রুপ যাদের রাজনীতিতে কোনো অংশ বা পক্ষপাতিত্ব রয়েছে তারা এই বিষয়টি নিয়ে নানা রকম বিতর্ক করছে। এ পর্যন্ত এটুকুই দেখা যাচ্ছে।
মাসকাওয়াত হাসান, আপনি আমাদের সঙ্গে কথা বললেন, আমাদেরকে সময় দিলেন, আপনাকে অনেক ধন্যবাদ।
বাংলাদেশ থেকে প্রতিবছর মানব পাচারের সংখ্যা কত এবং এ পর্যন্ত কত লোক পাচার হয়েছে এসব নিয়ে কোনো তথ্যই নেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে। বিষয়টি বিশ্লেষণ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, শরণার্থী অভিবাসন গবেষণা সংস্থার প্রধান ডক্টর তাসনিম সিদ্দিকী। রিপোর্ট পাঠিয়েছেন ঢাকা থেকে আমির খসরু।
বাংলাদেশ থেকে প্রতিবছর মানব পাচারের সংখ্যা কত কিংবা এ পর্যন্ত কতজন বাংলাদেশি পাচার হয়েছেন এসব সম্পর্কে কোনোই তথ্যাদি নেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে। তবে 2014-2015 সময়কালে অবৈধভাবে জীবন বিনাশী সমুদ্রপথে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা, থাইল্যান্ডে বাংলাদেশিদের গণকবরের সন্ধান পাওয়ার পর যেসব তথ্যাদি সংগ্রহ করা হয়েছে তাতে বলা হচ্ছে গত 4 বছরে 1.5 লাখ বাংলাদেশি বঙ্গোপসাগর হয়ে সমুদ্র পাড়ি দিয়ে দক্ষিণ পূর্ব এশিয়া বিশেষ করে মালয়েশিয়ার উদ্দেশ্যে যাত্রা করেছিলেন। তবে সমুদ্রপথে কত মানুষের জীবনহানি ঘটেছে, কতজন এখনও নিখোঁজ অথবা বিভিন্ন দেশের কারাগারে আছেন তার প্রকৃত সংখ্যা জানা যায় না। তবে 2733 জনকে গত 5 বছরে পাচারকালে অথবা পাচারের পর বিভিন্ন দেশ থেকে উদ্ধার করা হয়েছে। সমুদ্রপথে পাচার সংশ্লিষ্ট 242টি মামলা সহ মাত্র 3,500 মামলা হয়েছে গত 5 বছরে। কিন্তু সরকারি সংস্থা চিহ্নিত ক্ষমতাবান এবং প্রভাবশালী পাচারকারীদের একজনেরও বিচার হয়নি এ পর্যন্ত। এসবই মালয়েশিয়া সহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে যাবার ঘটনা বলি। কিন্তু ভূমধ্য সাগর পাড়িসহ বিভিন্ন অবৈধ পন্থায় 2008-2015 সাল পর্যন্ত 94,000 বাংলাদেশি ইউরোপীয় দেশগুলোতে প্রবেশ করেছেন বলে ইউরোপীয় ইউনিয়ন বলছে। কিন্তু বিপদসংকুল ওই পথে যাবার সময় কতজন বাংলাদেশি জীবনহানি ঘটেছে, কতজন বিভিন্ন দেশের জেলে আছেন তারও কোনো সঠিক তথ্য পাওয়া যাচ্ছে না। এমনই এক বাস্তবতায় 30 জুলাই পালিত হচ্ছে আন্তর্জাতিক মানব পাচার প্রতিরোধ দিবস। বাংলাদেশের বাস্তবতায় এ সংক্রান্ত বিভিন্ন বিষয়ে বিশ্লেষণ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং শরণার্থী ও অভিবাসন বিষয়ক গবেষণা সংস্থা রামরুর প্রধান ডক্টর তসলিম সিদ্দিকী।
দুটো দিক, একটা ট্রেডিশনাল যে মানব পাচার যেখানে ট্রাফিক টিন করে বাচ্চাদের নারীকে ধরে নিয়ে যাওয়া হতো এবং তাদেরকে সেক্স ট্রেডে বিক্রি করে দেওয়া হতো, সেটা হচ্ছে ট্রেন্ড, সেটা হয়তো বা এখনো আছে কিন্তু সেটা খুব একটা প্রকাশ্য নেই। কিন্তু আরেকটা ট্রেন্ড যেটা এখন বর্তমানে আছে সেটা হচ্ছে যে মধ্য মানে মূলত দেখা যাচ্ছে বিভিন্ন অবৈধ পথ ধরে এরা ইউরোপের দিকে রওনা দিচ্ছে এবং এগুলোর বেশ সংখ্যাও রয়েছে। দেখা যাচ্ছে 2008-2015 পর্যন্ত প্রায় 93,000 লোক ইউ প্রকাশ করেছে যেটা যে যারা অবৈধ পথে ইউরোপে গেছে বিভিন্ন সময় মানব পাচারের সহায়তা নিয়ে, ক্ষেত্রেও কিন্তু প্রায় 93,000 লোকের কথা বলা হয়েছে যারা মালয়েশিয়ায় রওনা দিয়ে গেছে সমুদ্রপথে, অনেকেই লাশ হয়ে ফিরে এসেছে, কেউ বা ফেরেনি, এরকম একটা অবস্থানে। এখন এটা কেন ঘটছে এর বিভিন্ন কারণের ভেতরে মূলত হাইলাইট করা হয় বাংলাদেশে যে অর্থনৈতিক যে তাদের কাজের সুযোগ নেই বা তাদের যে বিভিন্ন রকমের সামাজিক সেবার সুযোগ নেই ইত্যাদি। কিন্তু আমরা মনে করি যেই ব্যক্তি মূলত যাচ্ছে ইউরোপের দেশগুলোতে তারা আসলে আরো বেশি বেটার থাকার জন্য যাচ্ছে। এবং একটা সমীক্ষাতে দেখা গেছে এরা কিন্তু দেশে সবাই মোটামুটি চাকরি করত এবং সেই চাকরি থেকে আরো উন্নতির দিকে যাবার জন্য তারা কিন্তু মনে করছে ইউরোপ তাদের উত্তর, তাহলে সেক্ষেত্রে তারা সেই দিকে যাচ্ছে একেবারে বিপদসংকুল পথ ধরে।
কতজন মানব পাচারের শিকার হয়েছেন কিংবা কতজন পাচার হয়েছেন এ সম্পর্কে কোনো তথ্য উপাত্ত রয়েছে কিনা এ প্রশ্নের জবাবে ডক্টর তসলিম সিদ্দিকী বলেন,
মানে হোম মিনিস্ট্রিতে একটা সেল আছে মানব পাচারের উপরে, সেই সেলের কাছে ঠিক মানব পাচার কত হচ্ছে এইটার কোনো তথ্য নেই। তবে গত বেশ কিছু বছরে কত তারা ফিরিয়ে নিতে পেরেছে সেটার একটা তথ্য আছে। সেখানে দেখা যাচ্ছে 2813 জনকে তারা গত 4-5 বছরে দেশে ফিরিয়ে এনেছে। এখন এই যারা ফিরে এসেছেন তারা এদের সবাই যে একদম ট্রাফিকটিং পপুলেশন তা কিন্তু নয়, কেউ কেউ ট্রাফিকটিং, বাট এদের অনেকেই অবৈধ পথে বিদেশ যাওয়ার চেষ্টা করেছিলেন, মাঝপথে গিয়ে ধরা পড়েছেন, জেলে আছেন, তাদেরকে ফিরিয়ে আনা হয়েছে।
নারী এবং শিশু পাচারের সাম্প্রতিক পরিস্থিতি সম্পর্কে বলছেন ডক্টর তসলিম সিদ্দিকী।
ইদানিংকালে কোনো তথ্যই পাওয়া যাচ্ছে না, একেবারে কোনো তথ্যই পাওয়া যাচ্ছে না। আগে যেটা আমরা ট্রেন্ড লক্ষ্য করেছি সেক্স ইন্ডাস্ট্রিতে ভারতের বিভিন্ন সোনাগাজী থেকে শুরু করে দিল্লি বোম্বে সব জায়গায় আমাদের মেয়েদের ধরে নিয়ে যাওয়া হয়েছে, অ্যাবডাক্ট করা হয়েছে, কাজের প্রলোভন দেখিয়ে আসলেও এইসব থেকে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু ইদানিংকালে এটার কোনো ডেটা গোচরে আসছে না। এটা কেন আসছে না সেটা আমি ঠিক বলতে পারবো না, তবে শিশু পাচার যেটা সেই শিশু পাচারও যে একেবারে বন্ধ হয়ে গেছে তা নয়, যাদের ফিরিয়ে আনা হয়েছে তাদের একটা বেশ কিছু সংখ্যক, আমার ঠিক ফিগারটা এই মুহূর্তে মনে নাই, তবে একটা অন্তত পক্ষে 10% উপরে দেখা যাচ্ছে শিশু বাকিটা হচ্ছে নারী, নারী এবং পুরুষ।
মানব পাচারের সংশ্লিষ্টদের নাম ও তথ্য সহ সরকারি সংস্থার পক্ষ থেকে প্রতিবেদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জমা দেওয়ার পরেও তেমন কোনো ব্যবস্থাই নেওয়া হয়নি। এ সম্পর্কে জানতে চাইলে ডক্টর তসলিম সিদ্দিকী বলেন,
নিশ্চয়ই আপনাদের কাছে আছে যে এটা আপনি যে ঘটনাটা উল্লেখ করছেন সেটা হচ্ছে বাংলাদেশ থেকে সমুদ্রপথে থাইল্যান্ড হয়ে যারা মালয়েশিয়া গিয়েছিল তখন, এবং সেই সাথে ইয়াবা ব্যবসার থেকে শুরু করে এই ইরেগুলার জনগণ নিয়ে যাওয়া দুটোকে মিলিয়ে হোম মিনিস্ট্রি প্রায় 22 বা 26 জনের মতন একটা নামের লিস্ট তৈরি করেছিল। যে লিস্টের ভিতরে শোনা যায়, এটা কিন্তু আমরা পত্রিকার খবরে দেখেছি, একেবারে সংসদ সদস্য থেকে শুরু করে তার পারিবারিক আত্মীয় স্বজন এবং বেশ একটা চক্র এখানটায় যুক্ত ছিল এই প্রক্রিয়াটার সঙ্গে, কিন্তু এদের কারোর বিরুদ্ধে ইনভেস্টিগেশন হয়নি। হ্যাঁ, 3000 মামলা হয়েছে কিন্তু আজ পর্যন্ত নারী শিশু পাচার যে আইনটা 2012 সালে হয়েছে তারপরে 3000 মামলা হয়েছে, কিন্তু এই 3000 মামলার ভিতরে মাত্র 30 জনের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে, এছাড়া কারোর কিন্তু কোনো শাস্তি হয়নি। আর আমি যতদূর জানি যারা ওই 26 জনের বিরুদ্ধে কোনো ইনভেস্টিগেশনও হয়নি। অবশ্যই যদি একটা ইম্পিউনিটি থাকে, আপনি যদি বুঝে নেন যে এটার বিচার হবে না, তাহলে তো ওই কাজটা বাড়বে। আপনি যদি আজকে থাইল্যান্ডের কথা দেখেন, প্রায় 50 জনের মতো শাস্তি পেয়েছে এই গত কয়েকদিন আগে, এই শাস্তিটা তারা জাজমেন্টটা হয়েছে। অথচ বাংলাদেশের দিকে যদি তাকান, আমরা কিন্তু সেই ধরনের এই যারা উপরের দিকে যারা আছেন তাদেরকে কখনোই আইনের আওতায় নিয়ে আসতে পারিনি। আর এই আইনের আওতায় না নিয়ে আসতে পারলে চুনোপুটি 2-4 জন ধরা পড়বেন তলার দিকের, এবং এই তলার দিকের লোক দিয়ে তো আর আসল মানব পাচার রোধ হবে না। কিন্তু এই মানব পাচার রোধে যেরকম কাজ করা দরকার, অন্যদিকে আমার কাছে মনে হচ্ছে যে যেটাকে আমরা এখন ইউরোপে পাচার যেটা বলছি, মানব পাচার তারা আইডেন্টিফাই করছেন, কিন্তু আমরা বলছি যে যারা আসলে কিন্তু অভিবাসী শ্রমিক হিসেবে ওইসব দেশে কাজ রয়েছে, কাজে যেতে চান, কিন্তু যাবার কোনো প্রক্রিয়া না থাকায় তারা মানব পাচারকারীদের সহায়তা নেন,
বলছেন ডক্টর তসলিম সিদ্দিকী। এদিকে শরণার্থী এবং অভিবাসী সংক্রান্ত বিশেষজ্ঞ ডক্টর তসলিম সিদ্দিকী মনে করেন, দায়মুক্তি সংস্কৃতি বজায় রেখে মানব পাচার বন্ধ করা সম্ভব নয়, বিচার হতে হবে যথাযথভাবে এবং সবার জন্য সমানভাবে। প্রভাবশালী এবং ক্ষমতাবানদের ভাব দেখে চুনোপুটি নিধনে মানব পাচার বন্ধ হবে না কোনোদিনই। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
বাংলাদেশের বৃহৎ উন্নয়ন সংস্থাগুলোর মধ্যে আসানিয়া মিশন অন্যতম। পথশিশুদের শিক্ষা, বাসস্থান, ক্যান্সার হাসপাতাল তৈরির মতো জনসেবামূলক কাজ করে যাচ্ছে তারা। আসানিয়া মিশনের প্রেসিডেন্ট আলহাজ কাজী রফিকুল আলমের সাথে তাদের কার্যক্রম নিয়ে কথা বলেছেন শাহাদাত হোসেন সবুজ।
জনাব রফিকুল আলম, আপনাকে স্বাগত জানাচ্ছি ভয়েস অফ আমেরিকার শ্রোতাদের সাথে যুক্ত হওয়ার জন্য। প্রথমে আপনার কাছে যেটা জানতে চাই, বাংলাদেশে এই মুহূর্তে কত পথশিশু আছে, আপনার কাছে কি এর কোনো পরিসংখ্যা আছে?
আমাদের হিসেব অনুযায়ী প্রায় 13 লক্ষ, লেটেস্ট ইউনিসেফ হিসেব অনুযায়ী 13 লক্ষ বাচ্চা আছে যারা পথশিশু হিসেবে রাস্তা রাস্তাঘাট থাকে, স্টেশন থাকে, বাস স্টেশন থাকে, যাদের কোনো মা বাপ নেই, মাথা ঘোরা ঠাঁই নেই।
আহসানিয়া মিশন এখন পর্যন্ত কতজন শিশুকে আশ্রয় দিয়েছে বা পরিচর্যা করছে?
আমরা এডুকেশন প্রোগ্রামের আন্ডারে প্রায় 3 লক্ষ বাচ্চাকে প্রতি বছর লেখাপড়া শেখাই, প্রতি বছর 3 লক্ষ শেখাই। আর পথশিশুদের নিয়ে যে কাজ করতে, স্পেসিফিকভাবে পথশিশু নিয়ে কাজ করতে যেয়ে আমরা 10,000 বাচ্চাকে আমরা এই পথশিশুর শেল্টারে আনতে পারবো আশা করছি। প্রতিটা ভিলেজ হবে, আমাদের 10টা ভিলেজ নিয়ে পথশিশুর ভিলেজ হবে, শিশু নগরী হবে, তার মধ্যে এক একটা ভিলেজে 1,000 বাচ্চা থাকবে, 10টা ভিলেজে 10টা বাচ্চা থাকবে।
আপনাদের পরিকল্পনা, আপনারা বলেছেন যে বেশ কিছু পথশিশুকে আপনারা সেবা দিচ্ছেন, কিন্তু এই মুহূর্তে কি তাদের থাকা খাওয়ার ব্যবস্থা সহ সেটা আছে নাকি?
আমাদের বাচ্চারা থাকবে, খাবে, পড়াশোনা করবে, সব কিছু আমাদের ইনক্লুসিভ, এভরিথিং ইনক্লুসিভ। এখন বর্তমানে 259 জন ছাত্র বাচ্চা আছে আমাদের কাছে, 8-12 বছরের মধ্যে বাচ্চা আছে, এদেরকে আরও 14-18 বছর মধ্যে রাখা হবে, 6-18 বছর মধ্যে রাখা হবে তাদেরকে, এবং স্বাবলম্বী করে দেওয়া হবে।
বাংলাদেশে বেশ কিছু এনজিও আছে যারা পথশিশুদের নিয়ে কাজ করছে, তাদের সাথে আসানিয়া মিশনের কাজের কোনো পার্থক্য, কোনো বিশেষ বৈচিত্র্যতা কি আছে?
বর্তমানে বাংলাদেশে যে পথশিশুদের যারা কাজ করছে 3 মাসের বেশি তারা কাজ করে না, 3 মাসের বেশি থাকার ব্যবস্থা নেই, তাদের কোথাও বাস পাচ্ছে নেই। সুতরাং সেখানে আমরা 12 বছর রাখবো, এইটা নতুনত্ব আছে, এবং এদেরকে অর্ফানাদের মতন রাখবো না, এদেরকে শারীরিক মানসিক দৈহিক সব দিকে ডেভেলপ করার জন্য আমরা তাদেরকে ব্যবস্থা রেখেছি, ভকেশনাল ট্রেনিংয়ের জন্য ব্যবস্থা করেছি। এবং তারা যখন বেরোবে শুধু তার স্কুলের শিক্ষা নিয়ে বেরোবে না, তারা ভকেশনাল ট্রেনিং নিয়ে একটা বেরোবে। তার যেমন আমার মনে হয় খেলাধুলার উন্নত মানের খেলাধুলা শিখেছি করার জন্য তাদেরকে আমার জন্য কোচিংয়ের ব্যবস্থা করেছি।
যে বিভিন্ন দাতাদের সাহায্য নিয়ে আসানে মিশনের কার্যক্রম চলছে, তা যদি কোনো কারণে বন্ধ হয়ে যায় ধরুন, তাহলে আপনাদের নিজস্ব কোনো উৎস আছে কিনা যেখান থেকে পরবর্তী কার্যক্রম আপনারা পরিচালনা করতে পারবেন?
আমাদের জাকাত ফান্ড বলে একটা ফান্ড আছে, যে জাকাত ফান্ড তুলে থাকি, প্রায় 2 কোটি টাকা আছে, প্রতি বছর পেয়ে থাকি, বিভিন্ন সমাজ চিকিৎসা শিক্ষার জন্য পেয়ে থাকি। তো সেই ফান্ডের থেকে কিছু আসতে পারে, এবং যদি ওই ধরনের কেস হয় তাহলে হয়তো সেই সম্পূর্ণ ফান্ডে চলে যাবে ওই কাজের জন্য।
বাংলাদেশে ক্যান্সার রোগীর সংখ্যা অনেক বেশি, এমনকি গ্রামে গঞ্জে প্রত্যন্ত অঞ্চলে আর্থিকভাবে অসচ্ছল অনেকেই এ রোগে আক্রান্ত। সে ধরনের রোগীদের আসিনিয়া মিশন কীভাবে চিকিৎসা সহায়তা দেয়?
আমাদের যে চিকিৎসার সুবিধা যেটা আছে সেটা আমাদের যে কোনো লোক পেতে পারে, এবং কোনো রোগী বিনে চিকিৎসায় ফেরত যায় না, এবং তার জন্যে আমার যে যার যে সামর্থ্য আছে সেই ধরনের দিয়ে থাকে, এবং যারা বিনামূল্যেও নিয়ে থাকি আমরা, 30% রোগীকে বিনামূল্যে পরিষেবা চিকিৎসা দিয়ে থাকি।
প্রবাসীদের কাছেও আপনারা আহ্বান জানাচ্ছেন, জানিয়ে আসছেন আপনাদের জনকল্যাণমূলক কাজে সহায়তা দেবার জন্য, কেমন সাড়া পাচ্ছেন?
বাংলাদেশের ফ্ল্যাগশিপ ক্যারিয়ার হচ্ছে ইউএসএ এনআরবিরা রয়েছেন, যারা বিভিন্নভাবে দেশের বিভিন্ন কাজের মধ্যে সাহায্য করছেন। ইতিমধ্যেই ক্যান্সার হাসপাতালের জন্য তারা টাকা সাহায্য করেছেন, বিভিন্নভাবে সহযোগিতা করেছেন। আমরা চিলড্রেন সিটি প্রজেক্টের প্রকল্পেও তাদেরকে মোটামুটি ভালোভাবে সাড়া পেয়েছি, এবং এইবার আমাদের ভিজিটে যেভাবে সাড়া পেয়েছি, এবং সাপোর্ট ফোরামের মধ্যে তারা বিভিন্নভাবে সদস্য হিসেবে সাহায্য করবে আশা করছি।
জনাব কাজী রফিকুল আলম, আপনাকে অনেক ধন্যবাদ ভয়েস অফ আমেরিকার শ্রোতাদের সময় দেওয়ার জন্য।
ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
এবারে রয়েছে রবিবারের বিশেষ পরিবেশনা উগ্রবাদ উৎকণ্ঠা উত্তরণ। আজ রয়েছে অনুষ্ঠানটির 9ম পর্ব, রচনা এবং উপস্থাপনায় আনিস আহমেদ।
উগ্রবাদ উৎকণ্ঠা এবং উত্তরণ। উগ্রবাদ নিয়ে উৎকণ্ঠা এখন বিশ্বব্যাপী, যুক্তি পরাস্ত হচ্ছে বারবার অপশক্তির কাছে, ভক্তি ও আনত প্রায় অপশক্তির উপদ্রবে। মানবতা বোধের প্রতি অকস্মাতেই চ্যালেঞ্জ কেন, এর স্বরূপ কি, কিভাবেই বা এ থেকে বেরিয়ে আসা যায়, এসব কিছুর অনুসন্ধান ও বিশ্লেষণ নিয়ে আমাদের এই রবিবারিক আয়োজনে আপনাদের সম্ভাষণ জানাচ্ছি আনিস আহমেদ। গত অনুষ্ঠানের এক পর্যায়ে বক্তারা একটা কথা পরিষ্কার করার চেষ্টা করেছেন যে ধর্ম যখন রাজনীতির কাজে ব্যবহৃত হয় তখন ধর্ম এবং রাজনীতি দুটোই কলুষিত হয় অনেকখানি, কিন্তু পাশাপাশি একথাও সত্যি যে ধর্ম পরিত্যক্ত হয়নি সম্পূর্ণভাবে। রাষ্ট্রজীবনের কোনো জায়গা থেকেই পুরোপুরিভাবে ধর্মকে সরিয়ে দেওয়া সম্ভব হয়নি। বিশ্ব রাজনীতিতে ধর্ম এখন যেভাবে ব্যবহৃত হচ্ছে উগ্রবাদীদের দ্বারা, সেভাবে ব্যবহৃত না হলেও ধর্মের একটা স্থান রাজনীতিতে যে ছিল এবং আছেও, সে কথা গত সপ্তাহে টম ডাইন বলেছিলেন এই অনুষ্ঠানে। এই বিষয়টিকে আরও খানিকটা ব্যাখ্যা করে বললেন ইলিনয় স্টেট ইউনিভার্সিটির পলিটিক্স অ্যান্ড গভর্নমেন্ট বিভাগের অধ্যাপক আলি রিয়াজ।
বিশ্ব রাজনীতিতে ধর্মের উত্থান, এটাও আপনি একেবারে নতুন বলে বিবেচনা করবেন না, কারণ আপনি যদি দেখেন যে ধর্মের ব্যবহারটা কিভাবে হয়েছে, দুইভাবেই হয়েছে, প্রতিবাদ হিসেবে হয়েছে, আবার ধরুন দখলের উপকরণ হিসেবে হয়েছে। পৃথিবীর অধিকাংশ দেশে যে সমস্ত জায়গায় কলোনিয়ালিজম প্রতিষ্ঠিত হয়েছে, যে সমস্ত জায়গায় কলোনি তৈরি করা হয়েছে, যে সমস্ত জায়গায় উপনিবেশ তৈরি করা হয়েছে, আপনি খেয়াল করে দেখবেন যে যদি তরবারি দিয়ে সেটা করা হয় তার পিছনে পিছনেই আসলে ধর্মগ্রন্থ গিয়ে হাজির হয়েছে। এটা আপনি এমন কি ভারতীয় উপমহাদেশের ক্ষেত্রে আপনি দেখতে পাবেন যে ধর্মেরই উপস্থিতিটা ছিল, আবার প্রতিবাদ হিসেবেও ধর্মটা ব্যবহৃত হয়েছে। আপনি যদি ভারতীয় জাতীয়তাবাদী আন্দোলনের মধ্যে দেখেন, আপনি গান্ধীর কথা খেয়াল করুন, গান্ধী যে সমস্ত মানে রেটরিক ব্যবহার করেছেন, রামরাজ্যের রেটরিক, সেগুলো আসলে ধর্ম থেকে এসেছে। ফলে ধর্ম দুইভাবেই উপস্থিত ছিল, ধর্ম সমাজে উপস্থিত ছিল, রাজনীতিতে উপস্থিত ছিল। আরও দু একটা উদাহরণ দিই আপনাকে, এখানকার যেই সিভিল রাইটসের আন্দোলন, সেই সিভিল রাইটসের আন্দোলন আসলে চার্চের একটা বড় ভূমিকা ছিল ষাটের দশকে। বিস্তৃত হওয়ার কোনো কারণ নেই যে মার্টিন লুথার কিং রেভারেন্ট, একথা বিস্তৃত হওয়ার কোনো কারণ নাই যে গোটা ল্যাটিন আমেরিকাতে কর্তৃত্ববাদী সামরিক স্বৈরতন্ত্রের বিরুদ্ধে যে লড়াই, মানবাধিকারের লড়াই, সেক্ষেত্রে লিবারেশন থিওলজি একটা বড় ভূমিকা পালন করেছে।
অধ্যাপক রিয়াজ যেমন বলছিলেন যে বিভিন্ন দেশের আন্দোলন, এমনকি যে আন্দোলনগুলোকে গণতান্ত্রিক বা মানবিক আন্দোলন বলে উল্লেখ করা হয়, সেগুলোতেও ধর্ম প্রত্যক্ষ না হলেও একটা পরোক্ষ ভূমিকা পালন করেছে। আর ইসলাম ধর্মে রাজনীতি অন্তর্ভুক্ত বলেই অনেকে মনে করেন। ইসলামের এই সামগ্রিক ভূমিকার কথা আমরা গত সপ্তাহে খানিকটা আলোচনা করেছিলাম, তারই ধারাবাহিকতায় বিষয়টি আরও বিশ্লেষণ করে বলছেন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের মিডলবারি ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল স্টাডিজের সন্ত্রাসবাদ বিষয়ক অধ্যাপক জেফ্রে বেইল।
In Islam, there's no artificial distinction between the religious sphere and other spheres of life. As you know, Islam is supposed to be an all-encompassing religion that affects every sphere of life.
অধ্যাপক বেইল বলছেন যে ইসলামে ধর্ম এবং জীবনের অন্যান্য দিকের মধ্যে কৃত্রিম কোনো বিভাজন নেই। যেমনটি আমরা জানি যে ইসলাম একটি পূর্ণাঙ্গ এবং সামূহিক ধর্ম, কাজেই এর প্রভাব রাজনৈতিক ক্ষেত্র সহ সকল ক্ষেত্রেই রয়ে গেছে। অতএব পশ্চিমে যে চার্চ এবং স্টেট অর্থাৎ ধর্ম এবং রাষ্ট্রের মধ্যে যে পৃথকীকরণ করা হয়, যা বাইবেলেও পাওয়া যায়, তা অন্তত ইসলামের ক্ষেত্রে প্রযোজ্য নয়। ইসলামে রাজনীতি ও ধর্মকে পৃথক করে দেখার জন্য কোনো যৌক্তিকতা নেই। ইসলাম ধর্মটির একটি সামূহিক রূপ রয়েছে, সুতরাং সে ধরনের পার্থক্য প্রতিষ্ঠা করার প্রচেষ্টাই আসলেই কৃত্রিম প্রচেষ্টা। অধ্যাপক রিয়াজ এই কৃত্রিম প্রচেষ্টার বিষয়টির সঙ্গে সহমত পোষণ করেন, তবে তিনি বলছেন যে বিষয়টি কেবল ইসলামকে নিয়ে নয়, ধর্ম নিরপেক্ষতা কিংবা সেকুলারিজম যখন ভেতর থেকে না এনে বাইরে থেকে চাপিয়ে দেয়া হয় তখনই সমস্যার সৃষ্টি হয়।
এখন বলতে পারেন যে এখন আমরা ধর্মকে এতটা গুরুত্বপূর্ণ হিসেবে দেখছি কেন? বিশেষ করে আপনি নিঃসন্দেহে বলবেন যে ইসলাম ধর্মের কথা, এটা কিন্তু ইসলাম ধর্মেই শুধুমাত্র ঘটেছে তা নয়, আসলে এই দেশেও আপনি দেখবেন যে খ্রিস্টান রাইট, যেটাকে আমরা বলি, যেটাকে একসময় তারা সাইলেন্ট মেজরিটি বলতো, তাদের উত্থান আমরা দেখতে পেয়েছি। ইসরায়েলে দেখেন যে আসলে সেটা হয়েছে, হিন্দু জাতীয়তাবাদের নামে আসলে যে উত্থান, সেই উত্থান আসলে আমি বিজেপিকে ওই রকম ধর্মভিত্তিক সংগঠন বলেই বিবেচনা করি। তাহলে সব ধর্মেই হচ্ছে, হচ্ছে এই কারণে যে অনেক ক্ষেত্রেই উপনিবেশ যখন শেষ হয়েছে, কিংবা ধরুন সেটা আরও পিছনে গিয়ে আপনি এনলাইটেনমেন্ট এরার মধ্যে, রেনেসাঁর মধ্যে দেখতে পারেন, এনলাইটেনমেন্টের যে যুক্তিটা ছিল যে ধর্ম এবং রাষ্ট্রকে আলাদা করা হবে, এখন সেটা করতে গিয়ে কি হয়েছে, কোথাও কোথাও এটার এটার প্রক্রিয়াটা হচ্ছে সেকুলারাইজেশন, সমাজের মধ্য থেকে আসলে এই জিনিসটা তৈরি করতে হবে। অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি যে সেগুলো চাপিয়ে দেওয়া হয়েছে, এবং যেটা অধিকাংশ ক্ষেত্রে ইউরোপের বাইরে যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার অধিকাংশ এই আসলে চাপিয়ে দেওয়ার অভিজ্ঞতা, বিভিন্নভাবে চাপিয়ে দেওয়ার অভিজ্ঞতা।
এই চাপিয়ে দেওয়া সেকুলারিজম যে সমস্যার সৃষ্টি করেছে এবং এর বিপরীতে যে ধর্ম বা উগ্রবাদ মাথা চাড়া দিয়ে উঠেছে, তা অনেকটাই যেন এই সেকুলারিজমের বিরুদ্ধে প্রতিবাদ। এর একটি কারণ হিসেবে অধ্যাপক আলী রিয়াজ মনে করেন যে ধর্মনিরপেক্ষতার ভিত্তিতে গড়ে ওঠা রাষ্ট্রগুলো তাদের প্রতিশ্রুতি পালন করতে পারেনি, তাই ধর্মকে কেন্দ্র করে এক ধরনের উগ্রবাদ মাথা চাড়া দিয়ে উঠেছে।
সমাজের থেকে রাষ্ট্র যখন জোর করে ধর্মকে প্রাইভেট স্ফিয়ারে ঠেলে দিয়েছে, সেটা প্রাইভেট স্ফিয়ারে গেছে বটে, কিন্তু এখন সেটা সেই স্পেসটা, সেই জায়গাটা পুনরায় দখল করতে চায়, ওই প্রাইভেট স্ফিয়ারে সেটা থাকতে চাচ্ছে না, থাকার কথা না, কারণ সমাজের ধর্মটা উপস্থিত ছিল, আছে, এখন সে আরও বেশি স্পেস চায়, যাওয়ারই কথা তার। কারণ যে সেকুলারিজমের আইডিয়ার কথা আমরা বলেছি, ঊনবিংশ শতাব্দীতে সেকুলারিজমের যে আইডিয়া ছিল সেটা পরিবর্তিত হয়েছে, কিন্তু যে সমস্ত রাষ্ট্র তৈরি হয়েছে অনেক কিছু প্রতিশ্রুতি দিয়ে, সেগুলো যেহেতু আদর্শ হিসেবে সেকুলারিজমের একটা ব্যাখ্যাকে গ্রহণ করেছে, আমি আবার বলি, সেকুলারিজমের একটি ব্যাখ্যাকে গ্রহণ করেছি, আমি সেকুলারিজমের অর্থে বলছি না। তারা যখন এটা এক অর্থে চাপিয়ে দেবার চেষ্টা করেছে, তখন সমাজের বিরুদ্ধে থেকে এর এর প্রতিক্রিয়াটা হয়েছে। আরও একটা ঘটনা ঘটেছে যে এই সমস্ত রাষ্ট্র যেগুলো প্রতিশ্রুতি দিয়েছে আমাদেরকে, উপনিবেশ উত্তর রাষ্ট্রগুলো আসলে অনেক কিছু প্রতিশ্রুতি দিয়েছিল, সেই প্রতিশ্রুতিগুলো তারা পালন করতে পারেনি। পালন করতে পারেনি তার অন্যান্য বহুবিধ কারণ আছে, ক্ষমতার এককেন্দ্রীকরণ হয়েছে, অর্থনৈতিক সাফল্য অর্জিত হয়নি, নাগরিক অধিকার সংকুচিত হয়েছে, বিভিন্ন রকম ঘটনা ঘটেছে, এগুলোর ঐতিহাসিক কারণ আছে, তার একটা ব্যাখ্যা আছে। কিন্তু এই যে ব্যর্থতা, এই ব্যর্থতাকে যারা আসলে ধর্মকে মনে করছেন যে ধর্ম একটা সমাধান দিতে পারে, তারা বলছেন যে আসলে সেকুলারিজমই এই জন্য দায়ী।
অধ্যাপক রিয়াজ অবশ্য বলছেন যে সেকুলারিজমকে আবার ঢালাওভাবে নাকচ করে দেয়ারও কোনো কারণ নেই, সেকুলারিজমের বাহ্যিক ব্যর্থতার জন্যে ধর্মনিরপেক্ষতা নিজে নয়, ধর্মনিরপেক্ষ আদর্শ প্রয়োগ পদ্ধতিটি দায়ী।
সেকুলারিজমের একটা ব্যাখ্যা রাষ্ট্র গঠনের একটি প্রক্রিয়া, এগুলি তার জন্য দায়ী অবশ্যই। তার অর্থ এই নয় যে সেকুলারিজমের যে মৌলিক প্রিমিস যেটা, সেই প্রেমিসটা সম্পর্কে আমি এখন পর্যন্ত নিশ্চিত যে সেটা ইফেক্টিভ, কিন্তু যেভাবে ব্যাখ্যা করা হচ্ছে আমি তার সঙ্গে ভিন্ন মত পোষণ করি।
আর এই প্রতিবাদ যে কেবল ইসলামিক উগ্রবাদের মাধ্যমে ঘটছে তাই নয়, নানান মত ও পথের উগ্রবাদ আমরা লক্ষ্য করেছি ইতিহাসের এই ধারাবাহিকতায়। আমেরিকার পররাষ্ট্রনীতির সঙ্গে সংশ্লিষ্ট এবং আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে বিশেষজ্ঞ ইনসাইড অ্যাডভাইজারি গ্রুপের জ্যেষ্ঠ পরামর্শক টম ডাইন বলছেন,
I would also add skinheads or neo-Nazis in Germany and elsewhere. Russia has a lot of...
Mr. Dain বলছেন যে skinhead, নব্য-নাৎসিবাদ, জার্মানি এবং অন্যত্র উগ্রবাদীরা বিভিন্ন সময়ে প্রাধান্য বিস্তার করেছে। রাশিয়াতেও তরুণেরা উগ্র জাতীয়তাবাদে দীক্ষিত হয়েছে, অন্যান্য নাগরিকের প্রতি এক ধরনের ঘৃণা পোষণ করেছে। মিস্টার ডাইন আরও বলছেন, সহিংসতার পেছনে যে মনস্তত্ত্ব কাজ করে সেটা আমাদের পক্ষে বোঝা খুব মুশকিল। তবে তিনি বলেন যে বেকার যারা, তারা এই সহিংস পদ্ধতি প্রয়োগ করে থাকে যখন তারা আশাহত হয়ে থাকে, আর এ ধরনের লোকেরা অন্য মানুষের বিরুদ্ধে কিছুটা প্রাগবিচারিক হয়ে থাকে। তারা বর্ণ, ধর্ম, লিঙ্গ এসব ব্যাপারে মানুষকে আগেভাগেই বিশ্লেষণ করে থাকে। কাজেই যারা কোনো কারণে নিজেদের বঞ্চিত মনে করে তাদের বিরুদ্ধে অন্যায় করা হচ্ছে, তাদের মধ্যে এই ভয় ও ঘৃণার মনস্তত্ত্ব কাজ করে। উগ্রবাদ, উৎকণ্ঠা ও উত্তরণ এই ধারাবাহিক আয়োজনের পরবর্তী অনুষ্ঠান আগামী রোববার শোনার আমন্ত্রণ রইল।
কম্পিউটারের সাহায্যে কোড লেখা আর লেগোর সাহায্যে বিভিন্ন ধরনের আকৃতি নির্মাণ করা, এই দুটির মধ্যে আপনি কি কোনো মিল খুঁজে পান? আজকের বিজ্ঞান পর্বে এ বিষয়ে ভয়েস অব আমেরিকার সংবাদদাতা এলিজাবেথ লির প্রতিবেদনটি পড়ে শোনাচ্ছেন জয়তী দাশগুপ্ত এবং শাহাদাত হোসেন সবুজ।
একটা প্রচলিত ধারণা আছে যে কম্পিউটারের সাহায্যে কোড লেখার জন্য এক ধরনের কারিগরি দক্ষতার প্রয়োজন হয়। যারা লেখেন তাদের দরকার হলো অঙ্ক এবং যুক্তির উপর যথেষ্ট দখল। আর এই কোড লেখার কাজটার জন্য আরও একটি জিনিস যার বিশেষ প্রয়োজন, তা হচ্ছে সৃজনশীলতা। ভয়েস অফ আমেরিকার সংবাদদাতা এলিজাবেথ লি এমন একটি খেলার কথা বলছেন যাতে শিশুরা খেলার মাধ্যমে তাদের সৃজনশীল শক্তি বাড়াতে সক্ষম হয়। যেমন ধরুন, যদিও আপনার মনে হতে পারে যে ডিলান এবং মেগান ডজ দুজনে কম্পিউটারের সাহায্যে একটা গেম খেলছে, আদতে কিন্তু তারা অতি সাধারণ কম্পিউটার কোডের সাহায্যে কতগুলি গান সৃষ্টি করছে।
It's an analytical skill that kids are going to need to have as they grow up in this new era.
মেগান ডজের মা তানিয়া ডজ বলেন যে এটি একটি অত্যন্ত বিশ্লেষণমূলক ক্ষমতা যেটি এই প্রজন্মের প্রত্যেকটা শিশুর থাকা দরকার, কিন্তু কম্পিউটার কোডের উপর ভিত্তি করে তৈরি করা অসমো কোডিং জ্যাম নামক খেলাটির স্রষ্টারা দাবি করেন যে এই কোড লেখার ক্ষমতাটা কিন্তু বিশ্লেষণমূলক ক্ষমতার থেকে আরও অনেক বেশি অর্থ বহন করে।
অসমো কোডিং জ্যাম খেলাটির প্রযুক্তিবিদ ফেলিক্স হু বলেন যে আমরা এই কোড লেখার সৃজনশীলমূলক দিকটি আবিষ্কার করতে চাই এবং সেটাকে আরও বেশি করে চর্চা করাটাই আমাদের এই খেলাটির মূল উদ্দেশ্য।
So we kind of actually look to Lego also as a sort of just great example of things that kids like to build with.
অসমো কোডিং জ্যাম খেলাটির কলা বিভাগের অধিকর্তা এরিক বলেন যে কম্পিউটার কোড লেখা এবং লোগো নিয়ে বিভিন্ন ধরনের আকৃতি তৈরির মাধ্যমে একটা সাদৃশ্য খুঁজে পাওয়া যায়। লোগোর সাহায্যে একটা বাড়ি তৈরি অথবা দুর্গ বানানোর পরিবর্তে শিশুরা এখানে লাইনের পর লাইন কোড লিখতে থাকে।
A big part of the way that technology is changing and becoming more engaging is because I think we're adding that artistic piece to it, right? That it's
Megan Dodge-এর মা তানিয়া ডজ আরো বলেন যে যেভাবে প্রযুক্তির পরিবর্তন হচ্ছে এবং যেভাবে এটি ক্রমশ আমাদের মানুষের জীবনের মধ্যে ঢুকে পড়ছে তার একটা প্রধান কারণ হলো যে আমরা এটাকে ক্রমশ আরো সুন্দর করে তুলছি। সুতরাং এটি শুধু কম্পিউটার কিবোর্ডের বাটন দিয়ে কোড লেখা নয়, আমার ধারণা অনুযায়ী এই কাজটি আপনি কখনোই সার্থকভাবে করতে পারবেন না যদি না আপনি এর সাথে নিজের মনের একটা যোগাযোগ গড়ে তুলতে সক্ষম হন। বিভিন্ন ধরনের কোড তৈরি নিয়ে প্রযুক্তিবিদদের অভিমত হলো এই যে কোডিংকে এমন একটি হাতিয়ার হিসেবে দেখা উচিত যার সাহায্যে একজন মানুষ তার চিন্তাভাবনা অনুযায়ী অনেক নতুন নতুন জিনিস সৃষ্টি করতে পারবে। শিশুরা এই কোডের সাহায্যে যেমন একটি নতুন খেলা তৈরি করে, তেমনি আবার এই কোডের সাহায্যে নতুন সঙ্গীত সৃষ্টি করতেও সম্ভব হয়।
I think the coolest part is that we're teaching kids how to be creative with code. And that's a really important thing that kids
Osmo coding jam খেলাটির প্রযুক্তিবিদ ফেলিক্স বলেন যে সবথেকে গুরুত্বপূর্ণ আর ভালো দিকই হলো যে আমরা নতুন প্রজন্মের শিশুদের শেখাচ্ছি যে কোডের সাহায্যে কিভাবে সৃজনশীল হয়ে ওঠা যায়।
যেহেতু অনেক বেশি বেশি সংখ্যায় শিশুরা এখন কম্পিউটারে কোড লিখতে আগ্রহী হচ্ছে, কোড লেখা সম্পর্কিত প্রযুক্তিবিদরা বলছেন যে কোড লেখার বিষয়টিকে যদি বিদ্যালয়গুলিতে দ্বিতীয় ভাষার কার্যক্রম হিসেবে অন্তর্ভুক্ত করা যায় তাহলে আগামী প্রজন্মের শিশুদের ভবিষ্যৎ অনেক উজ্জ্বল হতে পারে।
I think in every aspect of at least the careers I see going forward, you're going to have to understand at some point.
Megan Dodge-এর মা তানিয়া ডজ আরো বলেন যে আমি মনে করি যে আমরা পেশাগত জীবনে যে কোনো রকম পেশায় বেছে নিই না কেন, কোডিং এর সম্পর্কে একটা সম্যক ধারণা থাকাটা সবারই খুবই দরকার।
We don't want to create just workers. We want to create creators. And
কোডিং জ্যামের কলা বিভাগের অধিকর্তা এরিক উচালিক আরও বলেন যে আমরা শুধু কাজ করার জন্য কর্মী চাই না, আমরা তৈরি করতে চাই স্রষ্টা।
পরিশেষে এই প্রযুক্তিবিদরা এটাই বলতে চাইছেন যে আমাদের মস্তিষ্কের সৃজনশীল দিকটা উন্মোচন করাটা অত্যন্ত জরুরি, যেমনটি কিনা জরুরি কম্পিউটারের সাহায্যে কোড লেখার ব্যাপারটা।
এবারে সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র প্রশাসনের দৃষ্টিভঙ্গি প্রতিফলিত হয়েছে।
যুক্তরাষ্ট্র কাতার সম্প্রতি মেমোরেন্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং বা মৌতে স্বাক্ষর দান করেছে যাতে সন্ত্রাসী গ্রুপগুলির কাছে আর্থিক সহায়তা বন্ধ সম্বলিত কতগুলো পদক্ষেপ ব্যক্ত করা হয়েছে এবং বিশ্বব্যাপী দুটি দেশের সন্ত্রাস বিরোধী তৎপরতা জোরদার করার কথা উল্লেখ করা হয়েছে। দোহায় কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানির সঙ্গে সংবাদ অবহিতকরণে পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন বলেন, বহু সপ্তাহব্যাপী গভীর আলোচনার ফলপ্রসূ এই দ্বিপাক্ষিক চুক্তি যা রিয়াদে শীর্ষ সম্মেলনের উদ্দীপনাকে পুনরুজ্জীবিত করবে। আরব ইসলামিক আমেরিকান শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয়েছিল মে মাসে, যেখানে মুসলিম নেতাদের তরফে তাদের নিজ নিজ দেশ থেকে সন্ত্রাসবাদে বিতরণে একত্রিত হতে এবং যে উগ্রবাদী মতাদর্শ সন্ত্রাসবাদকে সহায়তা করে তা চূর্ণ করার প্রয়োজনীয়তার উপর মনোযোগ নিবদ্ধ করা হয়। শীর্ষ বৈঠকের অন্যতম উদ্যোগ ছিল রিয়াদে গ্লোবাল সেন্টার ফর কম্ব্যাটিং এক্সট্রিমিস্ট আইডিওলজি টু মনিটর অ্যান্ড কাউন্টার টেররিস্ট মেসেজিংয়ের দপ্তরের উদ্বোধন।
পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন প্রেসিডেন্ট ট্রাম্পের সন্ত্রাসীদের প্রতি আর্থিক সহায়তা বন্ধের ডাকে প্রথম নেতা হিসেবে কাতারের আমিরের জবাবের প্রশংসা করেন। কাতার ও উপসাগরীয় অঞ্চলের কয়েকটি দেশের মধ্যে কূটনৈতিক সংকটের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র ও কাতারের মধ্যে এই দ্বিপাক্ষিক চুক্তিটি স্বাক্ষরিত হয়। উপসাগরীয় কয়েকটি দেশের দাবি যে কাতার সন্ত্রাসবাদে মদদ দিয়ে থাকে এবং দেশটি ইরানের সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখে চলেছে। কাতার দেশগুলির বিভিন্ন দাবি মানতে অস্বীকৃতি জানাবার কারণে অচলাবস্থার সৃষ্টি হয় এবং দেশটির উপরে নিষেধাজ্ঞা অব্যাহত থাকে। যুক্তরাষ্ট্র সরকার সংঘাতের মধ্যস্থতাকারী হিসেবে কুয়েতের আমিরের ভূমিকার প্রশংসা করেছে। পররাষ্ট্রমন্ত্রী টিলারসন জোর দিয়ে বলেন যে যুক্তরাষ্ট্র তার মিত্রবর্গ এবং অংশীদাররা আরও শক্তিশালী হয় যখন একটি লক্ষ্যে তারা একত্রে কাজ করে। সর্বতোভাবে আমরা সকলে যা স্বীকার করি তা হচ্ছে সন্ত্রাসবাদকে থামিয়ে দেয়া এবং সন্ত্রাসবাদকে মোকাবেলা করা। যুক্তরাষ্ট্র ও কাতারের মধ্যে যে দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে সে ব্যাপারে মিস্টার টিলারসন বলেন, যুক্তরাষ্ট্র ও কাতার একত্রিত হয়ে সন্ত্রাসীদের আয়ের উৎস খুঁজে বার করার ব্যাপারে আরও বেশি তৎপর এবং তথ্য ভাগাভাগের ব্যাপারে আরও সক্রিয় হবে এবং এই অঞ্চল তথা আমাদের মাতৃভূমিকে নিরাপদ রাখতে আরও বেশি অবদান রাখতে সমর্থ হবে। মিস্টার টিলারসন স্পষ্ট করেই জানান যে সন্ত্রাসবাদ বিশ্ব তথা এই অঞ্চলের জন্য বৃহৎ একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তিনি বলেন তার কথায়, যুক্তরাষ্ট্রের লক্ষ্য একটাই, আর তা হল বিশ্বের মানচিত্র থেকে সন্ত্রাসবাদের চিহ্নকে মুছে ফেলা। প্রেসিডেন্ট ট্রাম্প যেমন বলেন, এই অঞ্চলের প্রতিটি দেশের মহান একটি কর্তব্য হচ্ছে নিশ্চিত হওয়া যে তাদের মাটিতে সন্ত্রাসীরা যেন অভয় আশ্রয়স্থল গড়তে না পারে।
এবারে সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ, পড়ছেন শেগুফতা নাসরিন কুইন।
রবিবার উত্তর কোরিয়া বলেছে পিয়ংইয়ং এর বিরুদ্ধে ওয়াশিংটনের নতুন নিষেধাজ্ঞার বিরুদ্ধে কঠোর সতর্ক বার্তা দেওয়ার জন্যই তারা তাদের সর্বসাম্প্রতিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে। উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়, কমিউনিস্ট দেশের ক্ষতি করার যে স্বপ্ন ওয়াশিংটনের আছে তা থেকে তাদের জেগে ওঠা উচিত। উত্তর কোরিয়ার হুমকির প্রেক্ষিতে শক্তি প্রদর্শনের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর দুটি B-1B বোমারু বিমান এবং দক্ষিণ কোরিয়া ও জাপানের জেট জঙ্গি বিমানবাহর কোরীয় উপদ্বীপের ওপর দিয়ে উড়ে যাওয়ার বেশ কয়েক ঘণ্টা পর পিয়ংইয়ং ওই বিবৃতি দেয়। ভেনেজুয়েলায় ভোট কেন্দ্রগুলো খুলেছে। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সেখানে বিতর্কিত এক নির্বাচনের ব্যবস্থা করেছেন। সাংবিধানিক পরিষদের জন্য ভোটাররা ভোট দিচ্ছেন। নির্বাচিত সাংবিধানিক পরিষদের 545 জন সদস্য দেশের সংবিধান পুনরায় প্রণয়ন করার দায়িত্ব নেবেন। সমালোচকরা বলছেন যে মাদুরোর সমর্থকরাই শুধু নির্বাচনের প্রার্থী হয়েছেন, মাদুরোকে অনির্দিষ্টকালের জন্য ক্ষমতায় রাখার লক্ষ্যে তারা সংবিধান রচনা করবেন। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী বলেছেন সন্ত্রাসীরা একটি বিমান ভূপাতিত করার যে পরিকল্পনা করেছিল পুলিশ তা নস্যাৎ করেছে। তদন্তকারীরা বলেন তারা খবর পান যে ঘরে তৈরি বোমা দিয়ে সন্ত্রাসীরা বিমানটিতে বিস্ফোরণ ঘটাতে চায়। শনিবার সিডনিতে ভারী অস্ত্রসজ্জিত পুলিশ এবং অস্ট্রেলিয়ার অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থার সদস্যরা সারা শহরে তল্লাশি অভিযান চালিয়ে চার ব্যক্তিকে আটক করে। এক মহিলা যার পুত্র ও স্বামী আটক ব্যক্তিদের মধ্যে আছে বলেছেন চরমপন্থীদের সঙ্গে তাদের কোনো সংশ্লিষ্টতা নেই। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর কর্মকর্তারা এই খবর নিশ্চিত করেছেন যে 11 জুলাই আফগানিস্তানের উত্তর পূর্বাঞ্চলে ড্রোন হামলায় ইসলামিক স্টেটের আরও 4 জন শীর্ষ নেতা নিহত হয়েছে। ওই হামলায় ওই সন্ত্রাসী গ্রুপের শীর্ষ নেতাও নিহত হয়। নিরাপত্তারক্ষীরা ও প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার সোমালি রাজধানীতে এক প্রচণ্ড গাড়ি বোমা বিস্ফোরণে অন্তত 10 জন নিহত হয় আর আহত হয় অন্যান্য 15 জন।
আজকের অনুষ্ঠানটি প্রযোজনা করলেন জয়তী দাশগুপ্ত, প্রকৌশলীর ভূমিকায় ছিলেন জোনা কামিন্স। যারা আমাদের অনুষ্ঠান শুনলেন তাদের সবাইকে ধন্যবাদ, আর আগামীকাল আমাদের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে ভয়েস অব আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে বিদায় চাইছি। আমি আহসানুল হক, সবাই নিরাপদে থাকুন, শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.